আপনারা খবরেই শুনেছেন, আজ ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেন। ওই ভাষণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নানা দিকের কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের ভাষণ সম্পর্কে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতির অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর আলী রিয়াজ। তার সাক্ষাৎকার নেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর আলী রিয়াজ, প্রেসিডেন্ট বারাক ওবামা আজ ওয়েস্ট পয়েন্ট সামরিক একাডেমিতে সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। তার ভাষণ থেকে একটু শোনাচ্ছি।
ইউ আর দ্য ফার্স্ট ক্লাস টু গ্রাজুয়েট সিন্স 9/11 হু মে নট বি সেন্ট ইন দ্য কমব্যাট ইন ইরাক অর আফগানিস্তান।
তিনি বলেন, এখন যারা পাশ করছেন 9/11 এর পর এই প্রথম, তাদেরকে হয়তো আফগানিস্তান বা ইরাকে যেতে হবে না। তিনি বলেন, 2009 সালে তিনি যখন ওয়েস্ট পয়েন্টে ভাষণ দেন তখন ইরাকে 100,000-এর বেশি সেনা ছিল। প্রেসিডেন্টের বৈদেশিক নীতি যেটা তিনি তুলে ধরলেন সে বিষয়ে আপনার মূল্যায়ন।
আজকের এই বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা যা বলেছেন তাতে তিনটে জিনিস এসেছে। একটা হচ্ছে যে এখন যে সামগ্রিক পরিস্থিতি আন্তর্জাতিক সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। দ্বিতীয় যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে গত কয়েকদিন যাবতই, কয়েক মাস ধরেই বলতে পারেন যে প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে সমালোচনা হচ্ছিল, যে বিশেষ করে সিরিয়া এবং ইউক্রেন প্রশ্নে তিনি অত্যন্ত কম দৃঢ়তা দেখিয়েছেন বা কোনো সামরিক অভিযানে অংশগ্রহণ করেননি। এই সমস্ত সমালোচনার বিপরীতে তিনি তার অবস্থানটি তুলে ধরার চেষ্টা করেছেন এবং বলবার চেষ্টা করেছেন যে তিনি এই দুটোর একটা মধ্যবর্তী অবস্থান নিতে পছন্দ করেন। তৃতীয় বিষয় যেটা প্রকৃতপক্ষে তার আগামীতে কি করবেন তার একটা ধারণা বা ভিশন দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেক্ষেত্রে তিনি চারটা বিষয় দিচ্ছেন। এর মধ্যে একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তখনই কেবলমাত্র তার সামরিক শক্তি ব্যবহার করবে যখন প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। দ্বিতীয় বিষয় যেটা তিনি মনে করেন যে এই যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বা সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযান, সেক্ষেত্রে তার কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজিতে পরিবর্তন করা দরকার এবং সেই পরিবর্তনের ইঙ্গিত তিনি দিয়েছেন। তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে তিনি বলেছেন যে তিনি একটি নেটওয়ার্ক অফ পার্টনারশিপ তৈরি করতে চান, যার জন্য তিনি কংগ্রেসের কাছ থেকে $5 বিলিয়ন একটা অনুমোদন চাইছেন। তার বিষয়টা হচ্ছে যে তিনি মনে করেন যে বিভিন্ন দেশে যে ধরনের সন্ত্রাস বিরোধী যুদ্ধ চলছে সেখানে যারাই সন্ত্রাসের বিরুদ্ধে অংশ নিচ্ছেন, সরকার এবং বিভিন্ন রকম দেশ, তাদের মধ্য থেকে তিনি একটি নেটওয়ার্ক তৈরি করতে চান এবং তাদের ক্যাপাসিটিটা বাড়াবার চেষ্টা করেন। চতুর্থ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্র যদি নেতৃত্ব দিতে চায় তাহলে তাকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক নর্ম যেগুলো আছে সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সেগুলি তুলে ধরতে হবে, সেগুলিকে কোনোভাবে ফ্লাউট করে সেগুলিকে এড়িয়ে গিয়ে বা সেগুলি না মেনে তার পক্ষে আদর্শ স্থানীয় কোনো নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। এই প্রসঙ্গে তিনি আসলে যেটা বলেছেন যে নতুন ইন্টারন্যাশনাল অর্ডার তৈরি হয়েছে সেক্ষেত্রে ধরনের স্বচ্ছতা দরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও আসলে সংস্কার করা দরকার, যাতে করে এই যে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম সংকট মোকাবেলা করতে হচ্ছে সারা পৃথিবীকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং অন্যদের নেতৃত্বে একটি বহুজাতিক প্রচেষ্টা করা যেতে পারে। এই প্রসঙ্গে তিনি ইউক্রেনের প্রসঙ্গটা এনেছেন যে কিভাবে রাশিয়ার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক কোয়ালিশন তৈরি করা গেছে চাপ তৈরির জন্য, সিরিয়ার প্রসঙ্গ তুলেছেন এবং তিনি আশা করেন যে এই প্রক্রিয়াটাই আসলে আগামী দিনগুলোতে অনেক বেশি শক্তিশালী করা দরকার এবং সেটা করতেই যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে।
ডক্টর আলী রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য।
ধন্যবাদ আপনাকে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক, আর সঞ্চালন করছেন সেলিম হোসেন।
সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনে আপনারা জানেন বিষয় হচ্ছে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা থেকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল। হ্যালো অ্যাডভোকেট সুলতানা কামাল,
জি বলুন,
আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক শহীদুজ্জামান। হ্যালো অধ্যাপক শহীদুজ্জামান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন ভারত থেকে দি টেলিগ্রাফের হেড অফ নিউ দিল্লি ব্যুরো জয়ন্ত রায় চৌধুরী। জয়ন্ত চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন?
জি
হ্যাঁ নিশ্চয়ই শুনতে পাচ্ছি,
আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
এই বিষয়টি নিয়ে আমরা শ্রোতাদের কাছ থেকে প্রথমেই একটি প্রশ্ন নিয়ে তারপরে আলোচনা শুরু করব। তাহলে লাইনে থাকা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আসি। লাইনে আছেন ঢাকা থেকে একজন শ্রোতা, আবুদারদা জুবায়ের। হ্যালো,
আমি আবুদারদা জুবায়ের, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি। নরেন্দ্র মোদী সরকার গঠিত হয়েছে, ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বাংলাদেশের জনগণ আশা করে যে ভারতের সঙ্গে আমাদের যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে দ্বিপাক্ষিক, এই সমস্যাগুলো সমাধানে ভারতের নতুন মোদী সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন, বিশেষ করে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধান, সীমান্ত চিহ্নিতকরণ সমস্যা এবং আমাদের দুদেশের মধ্যে বিরাজমান ছিটমহল বিনিময় যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে এই নতুন মোদী সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এই নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে বিদ্যমান সমস্যা সমাধানে মোদী সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
ধন্যবাদ আবুদারদা জুবায়ের। আপনি তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত সমস্যা সমাধান এবং ছিটমহল বিনিময়, এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। আমি প্রথমেই অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে আসব। আবুদারদা জুবায়ের এই বক্তব্যে আপনার মতামত কি?
আমার মনে হয় যে যিনি টেলিফোন করলেন জুবায়ের, তিনি যেই সমস্যাগুলির কথা বিশেষ করে উল্লেখ করলেন, বাংলাদেশের অধিকাংশ জনগণের মনে এই সমস্যাগুলি নিয়েই নানা প্রশ্ন রয়েছে এবং বাংলাদেশের জনগণ সবসময় আশা করে এসেছে যে একজন সৎ প্রতিবেশী সুলভ আচরণের যে শর্তগুলি রয়েছে সেটা মেনে চললে ভারত অবশ্যই এই তিনটি সমস্যা নিয়ে চিন্তা করবে এবং এই সমস্যাগুলির সমাধানের চেষ্টা করবে, কারণ বহুদিন ধরে এগুলি আমাদের সঙ্গে ভারতের একটা দীর্ঘকালীন সমস্যার বিষয় হিসাবে রয়ে গেছে এবং সেই প্রথম থেকেই আমরা চেষ্টা করছি যে আমাদের ছিটমহলগুলির যে বিনিময়ের ব্যাপার ছিল সেই ব্যাপারে একটা সমাধানে আসা। তিস্তা নিয়ে তো আমরা একটা সময় আশা করেছিলাম যে প্রায় সমাধানে আমরা পৌঁছে গেছি, কিন্তু যে কোনো কারণেই হোক বিভিন্ন বিবেচনায় পশ্চিমবঙ্গ থেকে সেই ব্যাপারে যখন কিছু আপত্তি দেওয়া হয়েছে সেই কাজটা আমাদের আর এগোয়নি এবং আমাদের যে অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে, এছাড়া আরেকটা সমস্যা রয়েছে সেটা হলো যে দুদেশের মধ্যে আসা যাওয়ার যে বিষয়টা, অনেকে যে থেকে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন, বাংলাদেশের অনেক শ্রমিক ভারতে যে কাজ করছে তারা কি অবস্থায় আছে, তাদের অবস্থান কি হবে সেখানটায়, সেসব নিয়েও নানা প্রশ্ন বারবারই উঠেছে এবং ইত্যাদি বিষয়ে সবার একটা আমি বলবো যে চিন্তাই ছিল মনের মধ্যে, যদি দুশ্চিন্তা বলি, যে যখন মোদি সরকার কিংবা মোদি যদি প্রধানমন্ত্রী হিসাবে ভারতের ক্ষমতা গ্রহণ করেন তাহলে তিনি সেগুলি কতখানি সংবেদনশীলতার সঙ্গে এই সমস্যাগুলি নিয়ে ভাববেন এবং সে ব্যাপারে কাজ করবেন সেটা নিয়ে প্রশ্ন সবার মনেই ছিল। খুব ইদানিংকালে আমরা দিল্লিতে একটা আলোচনায় বসেছিলাম যেখানে ভারত বাংলাদেশ থেকে যারা এই সমস্ত সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করছে বহুদিন ধরে কাজ করছেন তারা সেখানে উপস্থিত ছিলেন, আমারও আমন্ত্রণ ছিল সেখানে বসার এবং আমি যে প্যানেলও ছিলাম সেখানটায় বিজেপির নির্বাচন পূর্বকালে যিনি মুখপাত্র হিসাবে কাজ করছিলেন, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে আসছে না, কিন্তু তিনি খুব সম্ভবত আরএসএস এর একজন সদস্য, তিনি আমার সঙ্গে একই প্যানেলে ছিলেন, তো এই প্রশ্নগুলি সেখানে আমি তুলেছিলাম স্পষ্টভাবে। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের দুশ্চিন্তা করার কোনোই কারণ নাই, কারণ মোদি সরকার যদি ক্ষমতায় আসেন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে তিনি এই সমস্ত বিষয়গুলি দেখবেন।
ধন্যবাদ আপনাকে।
জি বলুন।
আমরা এই বিষয়ে ভারতের যেহেতু একজন সাংবাদিক উপস্থিত আছেন তার বক্তব্য একটু শুনে আসি। জয়ন্ত রায়, আপনি কিছু যোগ করবেন?
হ্যাঁ, প্রথমত ভারতের যে বিদেশ নীতি সেটা সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলায় না, ন্যাশনাল ইন্টারেস্ট ফরমোস্ট থাকে, আর এবং আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখা, সেটা অনেকদিন ধরেই আমরা বলে আসছি এবং সেটা কার্যত চেষ্টাও করে যাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এগিয়েওছি। হ্যাঁ, দুটো জিনিসে নিশ্চয়ই আমরা আটকে রয়েছি বলতে পারেন, ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট এবং তিস্তা নদীর চুক্তি। ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্টের যে প্রথমত বলি যে মোদি সরকার যা নীতি এর আগের সরকার নিয়েছিলেন সাউথ এশিয়ার বিভিন্ন আমাদের নেবারদের তরফে সেই নীতি রাখছেন মোটামুটি যা বোঝা যাচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে, কারণ শিরীন শারমিন চৌধুরী যে বাংলাদেশের স্পিকার, তিনি এসেছিলেন, মোদির সঙ্গে বৈঠকও হয়েছিল তার, এবং যতদূর বোঝা গেছে যে সেখানে খুব ভালোই তাদের কথাবার্তা হয়েছে, দুপক্ষই খুবই খুশি কথাবার্তাতে। বোধহয় একটা আশ্বাস দেওয়া হয়েছে যে ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট এবং তিস্তা নদীর চুক্তি এগানোর চেষ্টা চলবে।
ধন্যবাদ।
ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্টের একটা প্রক্রিয়া আছে, আমাদের পার্লামেন্টের এখন ওটা প্রপার্টি, একটা বিল পাশ করতে হবে, কারণ এটা আমরা একটা জমি প্রথমবার ভারতবর্ষ কাউকে জমি দিচ্ছে নিজের, এর আগে কাচ্চা টিভু দেওয়া হয়েছিল কিন্তু সেটা ডিসপিউটেড টেরিটরি ছিল, তাই জন্য এই প্রথম একটা জমি দেওয়ার ব্যাপার আছে, এটা জন্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগে, সেই অ্যামেন্ডমেন্টটা হয়ে গেলে নিশ্চয়ই ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট কার্যরত হয়ে যাবে।
একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া,
হ্যাঁ সরি,
একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আর কি, ওই
একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেমনি আমেরিকাতেও আছে, আপনি রেটিফিকেশনের একটা ব্যাপার থাকে, স্পেশালি যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থাকে সেই জন্য একটু সময় লাগে।
অধ্যাপক শহীদুজ্জামানের একটু বক্তব্য শুনতে চাই, কারণ উনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে পড়াচ্ছেন, এবং এ বিষয়ে ওনার বক্তব্য কি জানতে চাচ্ছি অধ্যাপক শহীদুজ্জামান।
ধন্যবাদ। মোটামুটি দুজন বক্তাই কভার করেছেন বেশ ভালোভাবে, তারপরেও আমি এটুকু বলবো যে কিছু কিছু ডেভেলপমেন্ট এমন হতে হবে যেগুলো বাংলাদেশের পক্ষে যায়, যেমন মোদি যদি সার্কের প্রক্রিয়াটাকে শক্তিশালী করছেন, বাংলাদেশকে গুরুত্ব দেবেন বলে বলেছেন, এবং এগুলো কার্যকর ক্ষেত্রে তিনি কতটুকু করবেন, তিস্তা চুক্তির ব্যাপারে এটা এমন হতে হবে যে পানির প্রবাহ যাতে কোনোভাবে মমতা ব্যানার্জিকে ক্ষতিগ্রস্ত না করে, সেক্ষেত্রে সিকিমে কোনো কিছু করা যায় কিনা, সেখানে বাঁধ থেকে থাকলে বাঁধগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা যাতে বাংলাদেশে পানির প্রবাহ পশ্চিমবঙ্গ কোনো ক্ষতি না করেও যেন বাংলাদেশের নিচটা মিট করা যায়, এরকম কিছু কিছু ডেভেলপমেন্ট ঘটাতে হবে যেটা মোদি যদি চায় তাহলে ঘটবে। আর তাছাড়া ওই যে ইয়েগুলো এনক্লেভ গুলোর বিষয়টা, এটা ওই অঞ্চলে যারা থাকে ভারতীয়রা তারাও এফেক্টেড হচ্ছে, বাংলাদেশের যারা তারাও এফেক্টেড, দুই পক্ষই লাভবান হবে যদি একটা চুক্তি হয়। তবে জয়ন্তবাবু ঠিকই বলেছেন যে এখানে জমি দেওয়ার ব্যাপার ভারতীয় সংবিধানে পরিবর্তন করতে হবে, ব্যাপারটা ভারতের হয়তো বা এটা বেশ স্পর্শকাতর, কেননা সেখানে আসাম গণ পরিষদের ব্যাপার রয়েছে, আসামের কিভাবে নেয় বিজেপি, বিজেপির রাজনীতি কোন দিকে যায় সেই অঞ্চলে, অনেকগুলো বেশ জটিল আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার রয়েছে। তো আমরা আশা করব সবাই যে কেন্দ্রীয় সরকার শক্তিশালী, তারা হয়তো কিছু এমন কিছু প্রক্রিয়া ব্যবহার করবেন যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের মাত্রা আরো ঘনিষ্ঠ হয়, এবং আমি আন্তরিকভাবে আশা করি যেন আমাদের দুই দেশ যেন সত্যিকার অর্থেই একটা আন্তরিকতার সম্পর্ক গড়তে পারে।
আমরাও তাই আশা করব। আমাদের একজন শ্রোতা নিউ ইয়র্ক থেকে লাইনে আছেন, তার সঙ্গে কথা বলি, তার বক্তব্য শুনে আসি। হ্যালো।
জি হ্যালো, আমি ড্যান মজুমদার, দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগতম, এবং আমাদের প্রশ্ন হবে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে এবং ধর্মীয় টেনশন রিডাকশনের জন্য, ধর্মীয় যে একটা টেনশন ভারতে থাকে অল দি টাইম মুসলমান এবং হিন্দুদের ভিতরে, এটা কমিয়ে নেওয়ার জন্য আপনার কি ভূমিকা হবে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, সেটাই হবে আমাদের প্রত্যাশা এবং সেটাই হবে আমাদের জানার বিষয় আপনার কাছে।
ধন্যবাদ আপনাকে জয়ন্ত চৌধুরী। আমি আপনার কাছে সরাসরি আসছি এই প্রশ্নে, হিন্দু মুসলমান ধর্মীয় টেনশন কমাতে মোদি সরকার কি ভূমিকা রাখতে পারে?
আমি তো কোনো হিন্দু মুসলমান টেনশন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ভারতবর্ষে, এবং মনে রাখতে হবে যে মোদি সরকার যে এসছে তার অনেকটাই কিন্তু মুসলমান ভোটে এসছে। উত্তরপ্রদেশে 10% মুসলমান অন্ততপক্ষে মোদি সরকারকে ভোট দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সেরকম কোন টেনশন আছে যার জন্য কোন রকমের অসুবিধা হবে এই সরকারের বা ভারতবর্ষের কোন রকমের অসুবিধা হবে, কোন টেনশন আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আগের প্রশ্নতে আমি একটা ছোট্ট একটা শ্রদ্ধাবার চেষ্টা করব, যেটা প্রফেসর সাহেব বললেন সেখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের যেটা এনক্লেভস এক্সচেঞ্জ সেটা কিন্তু শুধুই পশ্চিম বাংলার কিছু এনক্লেভস আর বাংলাদেশ নর্থ বাংলাদেশের কিছু এনক্লেভস এর এক্সচেঞ্জ আছে। যেটা আসামের ব্যাপারে সেটা হচ্ছে অ্যাডভার্স ল্যান্ড বাউন্ডারি, 1965 সময় কিছু কিছু জমি এপার থেকে ওপারে চলে গেছিল, কিছুটা ভুল করেই হয়তো হয়ে গেছে, সেটা অ্যাডভার্স ল্যান্ড বাউন্ডারি, সেটা আলাদা একটা বিষয়, সেটাও একই সাথে চলছে, কিন্তু তার কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার পড়ে না।
আচ্ছা, সুলতানা কামাল, এই হিন্দু মুসলমান ধর্মীয় টেনশনের যে প্রশ্নটি তুলেছেন নিউ ইয়র্ক থেকে এন মজুমদার, আপনার কোনো বক্তব্য আছে?
এখানে আমি এই কথাটা বলতে চাই যে হ্যাঁ, অবশ্যই নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদ যেটা রয়েছে সেটা নিয়ে অবশ্যই আমি ভারতের মুসলমানদের মধ্যে খুব একটা হয়তো সেরকম নেতিবাচক প্রতিক্রিয়ার কোনো প্রতিফলন দেখতে পেলাম না নির্বাচন যে ফলাফল পেলাম সেটার মধ্যে থেকে, যেটা জয়ন্তবাবু বললেন যে যথেষ্ট সংখ্যক মুসলমানরাও মোদীকে ভোট দিয়েছেন তার ক্ষমতায় যাওয়ার জন্য। এখানে আমি যখন ভারতে গেছিলাম কিছু কিছু মানুষজনের সঙ্গে কথাবার্তা হয়েছে, সেখানটায় যে বিষয়টা একটুখানি আমি বিশ্লেষণের মধ্যে দিয়ে পেয়েছি সেটা হচ্ছে যে মোদি যে এইভাবে একটা বিরাট বড় জয় পেয়েছেন এবার নির্বাচনে, সেটার কিন্তু মূল কারণটা হিন্দুত্ববাদ না, তার থেকে বরং অনেক বেশি তার অর্থনৈতিক যে মডেল তিনি উপস্থাপন করতে চেয়েছেন, গুজরাট মডেলের কথা বলা হয়েছে, তারপরে একেবারে নতুন যে প্রজন্ম রয়েছে তাদের মধ্যে একটা আশা রয়েছে যে মোদি ক্ষমতায় এলে অর্থনৈতিক সংস্কার যথেষ্ট হবে, চাকুরির অনেক সংস্থান বাড়তে পারে, তারপরে এখন যে একটা স্থবিরতা কিংবা দুর্নীতি তাদেরকে যেটা নিয়ে খুব বেশি বিব্রত করছিল ভারতের মানুষকে কিংবা যেটা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেগুলি মোদি হয়তো অনেকটাই সমাধান করতে পারবেন, কাজে এখানে হিন্দুত্বটা প্রাধান্য পায়নি। তৎসত্ত্বেও আমি মনে করি যে মুসলমান জনগণের মনের মধ্যে এই বিষয়টা রয়েইছে যে একটি মানুষ যিনি গুজরাট যে ঘটনা ঘটেছিল যে দাঙ্গা সেটার জন্য একটা সময় বেশ ভালোভাবেই চিহ্নিত হয়েছিলেন, শনাক্ত হয়েছিলেন, সেটার সঙ্গে যুক্ত আছেন বলে পরে অবশ্য আদালতের যে ঘোষণা এসেছে সেটার মাধ্যমে তিনি সেটার থেকে বারো হয়ে গেছেন, কিন্তু তারপরেও মোদির এই চারিত্রিক কিংবা তার যে রাজনৈতিক যে একটা নৈতিক দিক রয়েছে এটা নিয়ে মুসলমানদের মনের মধ্যে, বিশেষ করে ভারতের বাইরের মুসলমানদের মধ্যে, বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েই গেছে।
ধন্যবাদ, বুঝতে পেরেছি। প্রফেসর শহীদুজ্জামান, আপনি কিছু যোগ করবেন এই বিষয়টিতে?
হ্যাঁ, আমি যোগ করতে চাই যে এখন দেখেন নতুন প্রজন্ম যারা সামনে চলে এসেছে ভারতে বাংলাদেশে, তারা কিন্তু অনেক মানে এই আগেকার পার্টিশন মেমোরিজ গুলো তাদের ইয়ে করে না। আমাদের এখানে আমরা তো দেখি আমাদের হিন্দু ভাইয়েরা তারা অত্যন্ত সোচ্চার এবং অত্যন্ত সচেতন দেশপ্রেমিক এবং প্রতিটি ক্ষেত্রে তারা এখন সত্যিকার অর্থেই আমরা পাশাপাশি একসাথে দেশ গড়ার কাজে আমরা ইনভলভ হয়েছি। তেমনি আমি নিশ্চিত যে ভারতেও এখন এই যে যারা নতুন প্রজন্ম তাদের কাছে পার্টিশন মেমোরিজ গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মোটেও মনে হয় না। আমি আমরা সেদিন দেখতে চাই যখন ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের মধ্যে এই এই সব এই সীমান্ত গুলো শিথিল হয়ে যাবে, আমরা বাংলাদেশের সাথে ভারতের একটা এগ্রিমেন্ট হওয়ার কথা মোটর ভেহিকলস এগ্রিমেন্ট ডিসেম্বরে, যে তখন আমাদের ওই বাস ট্রাক ভারতেরও বাস ট্রাক আমাদের দেশের ভিতর দিয়ে যেতে পারবে, আমরা আমি আশা করবো যে আমরা গাড়ি নিয়ে ভারতে যেতে পারবো, ট্রাভেল করতে পারবো, এই ব্যাংক গ্যারান্টি যে একটা ব্যবস্থা এটা যেন উঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোয় যেভাবে মানুষ যোগাযোগ করছে এই যে মানুষে মানুষে যোগাযোগ করাটা সেটা অনেক বেড়ে যাবে, ট্যুরিজম বাড়বে এবং আমরা তখন এইসব এই যে সংকীর্ণ যেসব দূরত্ব রয়েছে সেগুলো থেকে আমরা সত্যিকার অর্থেই আশা করি বের হয়ে আসতে পারবো।
ধন্যবাদ,
মোদীর সময়ই হয়তো এইসব
সম্ভব হবে, আশার কথা শোনালেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতি বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। এই বিষয়ে আপনার মন্তব্য বা আপনার প্রশ্ন ফেসবুক ফ্যান পেজ অথবা ইমেইলে পাঠান অথবা ফোন করুন 2026193062 এই নম্বরে। এবার আমরা ঢাকা থেকে লাইনে থাকা আরো একজন শ্রোতার প্রশ্ন নেব। ঢাকা থেকে লাইনে রয়েছেন রেজানুর রহমান। হ্যালো।
হ্যালো,
জি জি বলুন।
হ্যাঁ, আমি ঢাকা থেকে রেজানুর রহমান বলছিলাম। এটা খুব আনন্দের খবর যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একটি পরিবর্তন এসেছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা আসলে পাশাপাশি প্রতিবেশী দেশ, আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগামীতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সম্পর্কটা আরো জোরদার হবে। এই জন্য আমি আশাবাদী এই জন্য যে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের পরপরই যে যে পদক্ষেপ গুলো নিচ্ছেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধানদের ওনার অনুষ্ঠানে দেখেছিলেন, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক। আমার বিশ্বাস যে অতীতের তুলনায় উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দুই দেশের সম্পর্ক অনেক উন্নতি হোক এটাই কামনা করি, স্বপ্নটা অনেক দেখছি, অনেক ভালো হবে।
ধন্যবাদ রেজানুর রহমান। প্রফেসর শহীদুজ্জামান, আপনার কাছে আমি আগেই আসবো এই প্রশ্নে। নরেন্দ্র মোদীর অভিষেক অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ অনেকে এসেছিলেন, তো এটা একটা ইতিবাচক দিক, আপনি কিভাবে দেখেন?
দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছে, ঠিক যেমনি নওয়াজ শরীফ সিদ্ধান্ত নিয়েছে যে সে আসবে এবং তার পুত্রকে নিয়ে এসছে, একটা 30 মেম্বার ডেলিগেশন নিয়ে এসছে এবং সেখানে দেখেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পাশে তাকে বসতে সুযোগ দেওয়া হয়েছে এবং অন্যান্যরা অত্যন্ত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যক্তিত্ব তাদের সাথে বসেছিলেন। তারপর দেখলাম যে নরেন্দ্র মোদীর সাথে তার যে হ্যান্ডশেক আলোচনা টেলিভিশনে যতদূর বুঝলাম যে অত্যন্ত উষ্ণ একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, বোঝা যাচ্ছিল যে দুজনেই ঝানু পলিটিশিয়ান এবং দুজনেই কিন্তু এটা বুঝতে পারে যে তাদের সামনে একটা ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। আমরা আশা করি যে ভারত পাকিস্তান সম্পর্ক যদি সত্যিকার অর্থেই একটা ব্রেক থ্রু হয় তাহলে আমরা সবাই খুশি হব। বাংলাদেশে আমরা চাই যে এই সম্পর্ক ঘনিষ্ঠ হোক এবং তার পাশাপাশি আমাদের সাথেও যেন ভারতের কাঁটাতারের বেড়ার সেই দূরত্ব যেন না থাকে। আমরা আশা করব একদিন আসবে যখন এই কাঁটাতারের বেড়া উঠে যাবে এবং আমরা সহজেই আমরা তিনটি দেশ যেন একে অপরকে ঠিক এই ইতিহাসে শত শত বছর যে নৈকট্য ছিল সেই নৈকট্যের সম্পর্ক যেন ফিরে আসে।
জি ধন্যবাদ রয় চৌধুরী। এই অভিষেক অনুষ্ঠানের এই ইতিবাচক দিকটি আপনার কাছে কেমন লেগেছে, কি বলবেন?
না, খুবই ভালো লেগেছে এবং 7টি দেশের প্রধান এসেছেন, তাদের প্রধান বা তাদের রিপ্রেজেন্টেটিভ এসেছেন এবং সবার সঙ্গেই চেষ্টা করা হয়েছে যতদূর সম্ভব ভালোভাবে সুষ্ঠুভাবে কথাবার্তা বলা হোক। হয়তো টিভিতে দেখে থাকতে পারেন শিরিন শারমিন চৌধুরীর পাশে রাষ্ট্রপতির কন্যা এবং পুত্রবধূ দুজনে বসেছিলেন, তাকেও যথেষ্ট মানে সেই জন্য ভারতবর্ষ চেষ্টা করেছে সম্মান দেবার এবং কথাবার্তা যতদূর বাংলাদেশের সঙ্গে হয়েছে মনে হয়েছে যে সেটা খুবই ভালো এবং খুবই ফ্রুটফুল টকস হয়েছে। পাকিস্তানের সঙ্গে তো বটেই, যে ট্রেড এর ব্যাপারে, যে ব্যবসার ব্যাপারে যেখানে আমরা আটকে ছিলাম, মোস্ট ফেভার্ড নেশন স্টেটাসটা দেওয়া হচ্ছিল না ভারতবর্ষকে, সেটা মনে হচ্ছে এবার সলভ হয়ে যাবে, অন্য নামে হবে কিন্তু একই ব্যাপার থাকবে। সেটা হয়ে গেলে অবশ্যই ট্রেডটা অনেকটা ঘনিষ্ঠ হবে এবং আমাদের যে কথাবার্তা চলছে বাংলাদেশের সঙ্গে সেই সেই ক্ষেত্রে আমাদের যে রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি আরো বেশি ভালো হবার চেষ্টা চলছে। ডেফিনেটলি খুলনা থেকে মোংলা পোর্ট অব্দি একটা রেলওয়ে লাইন তৈরি করা হচ্ছে, খুলনার সঙ্গে কলকাতার আগেই একটা রেলওয়ে কানেকশন ছিল, ওদিকে আখুয়ারা লাইনটা চালু হয়ে গেছে, এগুলো সবই একটা পজিটিভ দিক বলতে পারেন।
এবং
প্রফেসর সাহেব যেটা বললেন যে একদিন আসবে, খুব শীঘ্রই আসবে যখন আপনি ঢাকা থেকে গাড়ি নিয়ে সোজা কলকাতা ড্রাইভ করে আসবেন।
খুবই ধন্যবাদ আসার কথা শোনানোর জন্য সুলতানা কামাল। একজন শ্রোতা লাইনে আছেন নিউ ইয়র্ক থেকে, লুৎফুন্নাহার লতা, তার বক্তব্য শোনার পরে, তার কথা শোনার পরে আপনার কাছে আসবো। হ্যালো,
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে, যে রাজনৈতিক সম্পর্ক প্লাস প্রতিবেশী হিসেবে দুটি দেশের মধ্যে যে ধরনের সম্পর্ক থাকে সেখানে খুব বড় কোনো ইম্প্যাক্ট করবে না। আর ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার ফলে বাংলাদেশে যারা মৌলবাদের যারা পক্ষের লোক বা যারা সেটা নিয়ে কাজ করে তাদেরও এ নিয়ে খুব বেশি আশাবাদী হবার কিছু নেই, কারণ বাংলাদেশের প্রেক্ষাপট আর এই মুহূর্তে ভারতের প্রেক্ষাপট হয়তো ডেফিনেটলি আলাদা। আমি বলবো দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটি আমার মনে হয় ঠিকই থাকবে, সেখানে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, একটু জানবার আছে যে আমার যে চিন্তাধারাটা সেটা সেটা আসলে সঠিক কিনা, বা সত্যি সত্যি যে আমি মনে করছি বাংলাদেশে এটা নিয়ে ধর্মীয় উন্মাদনাটা ছড়াবে না, ছড়াতে পারবে না, কারণ এই জন্যে যে বাংলাদেশে অত্যন্ত শক্ত একটা বিষয় হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে মৌলবাদের চূড়ান্ত বিজয় এটা কোনোদিনে সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি। এটি কতখানি ওনারা মনে করেন সেটি জানতে চাই।
ধন্যবাদ লুৎফুন্নাহার লতা। আমরা জানি লুৎফুন্নাহার লতা একজন সাংস্কৃতিক কর্মী। ধর্মীয় উন্মাদনা ছড়াতে পারে এই আশঙ্কা যারা করছেন তাদের আশঙ্কাকে উনি উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ, এই জাতি, এখানে নেতিবাচক কিছু ঘটবে না ভারত বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যতে। সুলতানা কামাল, আপনি কি মনে করেন?
আমি লুৎফুন্নাহার লতার সঙ্গে একসঙ্গে মিলেই বলতে চাই এবং বিশ্বাসও করতে চাই যে সেটা ঘটবে না, কারণ বাংলাদেশের যে রাজনৈতিক গতিধারা আছে সেটা বাংলাদেশের নিজস্ব একটা গতিধারাই চলবে। আমার মনে হয় না যে ভারতে কোন সরকার আসছে কিংবা কোন সরকার যাচ্ছে সেটার উপরে নির্ভর করে এখানে ঘটনাগুলি ঘটবে। আমাদের দেশে মুক্তিযুদ্ধের যে চেতনা রয়েছে, মুক্তিযুদ্ধের যে শক্তিশালী একটা ভিত রয়েছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশ বাংলাদেশ কখনোই মুক্তিযুদ্ধের যারা বিপরীতে ছিল, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে সেই সময় তাদের কাছে কোনো সময় আত্মসমর্পণ করবে সেটা হবে না। হয়তো কখনো কখনো আমাদের গতিধারার মধ্যে অন্য কোনো মিশ্রণ ঢুকে যেতে পারে, যে জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যজনক কিছু ঘটনার অভিজ্ঞতা আমাদেরকে নিতে হয়েছে, সেটা অবশ্যই একটা দুর্ভাগ্যের ব্যাপার। বাংলাদেশে যেই আমরা যাদেরকে সংখ্যালঘু বলছি কিংবা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণগুলি ঘটছে সেটা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে যারা রয়েছে তারা নানা কারণে বিভিন্ন সময় প্রশ্রয় পেয়েছে, সামরিক জান্তার কাছ থেকে প্রশ্রয় পেয়েছে, অগণতান্ত্রিক শক্তিগুলির কাছ থেকে প্রশ্রয় পেয়েছে, একটা রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় এখানে ইসলামাইজেশন প্রসেস যেটা চলেছে সেটার কারণে হয়েছে। এটা ভারতের রাজনীতির সঙ্গে যে ওঠানামা করেছে তা নয়, এবং আমি মনে করি যে দুটো দেশের সম্পর্ক ভীত হচ্ছে সেই দেশের সাধারণ মানুষেরা কি মনে করে, এবং সেখানে আজকে মোদি সরকার এসেছে। হ্যাঁ, মোদি সরকারকে ভারতের জনগণই এত স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করে ক্ষমতায় বসিয়েছে সেটা কিছুটা দুশ্চিন্তার কারণ। একটা সময় আমাকেও আমার মনের মধ্যে এসেছে, আমি তাদের সঙ্গে আলোচনাও করেছি যে এত মানুষ কি করে হিন্দুত্ববাদী একজন মানুষকে ভোট দিতে পারে, কিন্তু তারপরেও আমি বারবারই আশা করতে চাই যে ভারতের জনগণ অবশ্যই বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায়, দুই দেশের সুপ্রতিবেশী সুলভ যে সম্পর্ক সেটার প্রতি আস্থাশীল দুই দেশের মানুষই, এবং আমরা দুই দেশ মিলেই আমরা মনে করি যে এখানে যে কোনো ধরনের মৌলবাদ, সেটা হিন্দু মৌলবাদ হোক, মুসলিম মৌলবাদ হোক, কিংবা অন্য যে কোনো ধরনের যে আমাদের পরিচয় আছে সেটা নিয়ে যে কোনো ধরনের মৌলবাদই হোক না কেন, এই দেশের মানুষ কিন্তু মৌলবাদকে কখনোই প্রশ্রয় দিতে চায়নি সাধারণ মানুষ। এটা অত্যন্ত রাজনৈতিকভাবে করা হয়েছে বাংলাদেশে। আমরা আশা করব যে মোদি সরকার যে ক্ষমতায় এসেছেন তিনি কিন্তু বারবারই এই প্রশ্নের বানটা সামনে পেয়ে পেয়ে ক্ষমতায় এসেছেন। আমরা আশা করতে পারি যে তিনি সেটা প্রমাণ করার চেষ্টা করবেন যে তার প্রতি যে সন্দেহের তীরগুলি ছিল সেটা আসলে সত্যি না। সেটার কিছু কিছু আভাস আমরা পেয়েছি তার অভিষেক অনুষ্ঠানে, যখন এত মানুষকে ডেকেছেন, যে কথাটা একটু আগে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যেভাবে ওখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বরণ করা হয়েছে, শিরিন শারমিন চৌধুরীকে যেভাবে সেখানে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সঙ্গে মোদি এত অল্প সময়ের মধ্যে সময় করে তার সঙ্গে আলোচনা করেছেন, হয়তো নরেন্দ্র মোদির মধ্যে এই বিষয়টা এবার কাজ করতে পারে যে না, আমার প্রতি যে সন্দেহের তীরগুলি আছে সেগুলি আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে। সেটা যদি হয় এবং সেটা যদি দীর্ঘ সময় কাল ধরে তিনি ধরে রাখতে পারেন, আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।
জি, ধন্যবাদ। অধ্যাপক শহীদুজ্জামান, আপনার কাছে আসবার আগে আর একজন শ্রোতা ভারত থেকে লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে আসি। হ্যালো,
আমার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন আলম, আমি ভারতবর্ষের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার সাধারণ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, বিগত ভারত সরকারের আমলে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন দিক দিয়ে আমরা যে সম্পর্ক দেখতে পাচ্ছি সেই সম্পর্কটা তেমন সুদৃঢ় ছিল না এবং তেমন ভালো সম্পর্ক ছিল না, এবং বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেও বাংলাদেশ সরকারের বিভিন্ন বিষয়ে অনেক মতানৈক্য এবং মতবিরোধ দেখা দিয়েছে। বর্তমানে ভারতে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে সরকার গঠন করছে, সেই সরকারের আমলে বর্তমান বিতর্কিত বাংলাদেশ সরকারের সঙ্গে, কারণ অনেকে বাংলাদেশের এই সাধারণ নির্বাচনটাকে গ্রহণযোগ্য মনে করছে না, প্রশ্ন হচ্ছে এই ভারত সরকারের সঙ্গে বিতর্কিত বাংলাদেশ সরকারের সুদৃঢ় সম্পর্কটা কতটুকু থাকবে?
বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সঙ্গে আগেও সম্পর্ক দৃঢ় ছিল না এমন কথা বলছিলেন মহসিন আলম, বর্তমান সরকারের সঙ্গেই বা কেমন হবে এই সম্পর্ক? অধ্যাপক শহীদুজ্জামান, আপনি কি বলবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসাবে?
ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তবে আমি লুৎফুন্নাহার লতাকে ধন্যবাদ জানাচ্ছি, তার গলা শুনে আমার এখনো মনে পড়ে তার নাটকে অভিনয় ঢাকার টেলিভিশনে, এবং অত্যন্ত সুখের স্মৃতি সেগুলো। তাকে তিনি আমার একজন প্রিয় নায়িকা ছিলেন, এবং টেলিভিশনের পর্দায় তাকে যখনই দেখতাম আমার খুব ভালো লাগতো। যাই হোক, তবে আমিও একমত যে এই মৌলবাদ বাংলাদেশে বিদায় নেবে চিরকাল। আনফর্চুনেটলি আমরা এখনো দেখি মাঝে মাঝে নতুন প্রজন্ম, তারা অনেকটা এই প্রাইভেট ইউনিভার্সিটিজে অনেক উচ্ছ্বাস ধনী পরিবারের ছেলেরা অনেকটা অল্প বয়সে মৌলবাদী চেতনায় চলে যায়, এবং এটা খুব ডিস্টার্বিং। ওয়েস্টার্ন কান্ট্রিজেও মাঝে মাঝে দেখা যায় ইংল্যান্ডে যে ইয়াং জেনারেশনের মধ্যে একটা মৌলবাদী হওয়ার টেন্ডেন্সি। এগুলো একটা খুবই অত্যন্ত জটিল সাইকিক প্রশ্ন। তবে আশা করি যে আমাদের যে গ্রেটার মেজরিটি সংখ্যাগুরু মানুষ, তাদের প্রভাব রাখছে, এবং একটা সত্যিকার অর্থে মৌলবাদ বিরোধী চেতনা এখন বাংলাদেশ ভারতে চলে এসেছে, এবং এটাই যেন সেইভাবেই যায়। এখন করিমগঞ্জের ভদ্রলোকের প্রশ্নটা ইন্টারেস্টিং, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের দেশে এখন যে সরকার রয়েছে তারা তাদের যে আইনগত প্রক্রিয়ায় ক্ষমতায় এসছে, তার ফলে যে একটা মারাত্মক পরিণতি হয়েছে কি বাংলাদেশের বেশিরভাগ লোকই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিএনপি আসুক না আওয়ামী লীগ আসুক, তাতে কিছু আসে যায় না, কেউ যে কেউ আসলেই হয়। কিন্তু আমার কথা হচ্ছে, এবং সব মানুষের কথাই হচ্ছে, যে গণতন্ত্র বলতে আমরা বুঝাই মানুষের ভোটাধিকার চর্চা, এবং বাংলাদেশের মানুষ কিন্তু মুখিয়ে ছিল তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, এবং এই যে একটা অধিকার প্রত্যেক 5 বছরে মানুষ পায়, এটা তাকে অত্যন্ত গর্বের সাথে তার একটা মানসিক প্রশান্তি জন্মায় যে সে রাষ্ট্রীয় যন্ত্রের অংশ। এবং এখন যারা ক্ষমতায় আছে তাদের কি সত্যি এই অধিকার আছে যে বৃহত্তর জনগোষ্ঠী তাদের এই ভোটাধিকার প্রয়োগ করা থেকে বিরত রেখে তারা ক্ষমতা ভোগ করবেন? এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটা অপমানজনক বাস্তবতা, এবং ভারতের জন্য যেখানে এত বড় একটা সাকসেসফুল ইলেকশন হয়েছে, আমরা আশা করব যে অতীত ভারত সরকার এই সরকারকে অনেকটা কনসেন্ট দিয়েছে যে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বর্তমানে মোদীর যে সরকার ক্ষমতায় তারা একটা বিরাট সমর্থন নিয়ে এসেছে, তাদের ধর্মীয় চেতনায় নৈতিকতা প্রাধান্য পাবে, এবং আমরা আশা করব যে তারা বাংলাদেশকে এনকারেজ করবে এই সরকারকে যে যথাশীঘ্র যেন এখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং আমরা দেখতে চাই যে আমাদের সংসদ যেন সত্যিকার অর্থে একটা প্রাণবন্ত সংসদ হয়, যেখানে সরকারি দল আর বিরোধী দল অত্যন্ত নৈকট্যের অবস্থানে থেকে তারা বিতর্ক করছে, দেশের সমস্যা নিয়ে আলোচনা করছে। সেটাই যদি না ঘটে তাহলে সংসদীয় গণতন্ত্রের তো কোনো মূল্য থাকে না। এবং সেদিক থেকে আমার করিমগঞ্জের বন্ধুকে আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশের এই সমস্যাটা তিনি রিকগনাইজ করেছেন।
জি, ধন্যবাদ আপনাকে। সুলতানা কামাল, আপনি কিছু বলবেন এই প্রসঙ্গে?
না, আমি যে কথাটা বলতে যাচ্ছি শহীদুজ্জামানের সঙ্গে, আমি তার যে বিশ্লেষণ দিয়েছেন সে ব্যাপারে একমত, কিন্তু সেখানে ভারতের সরকার বাংলাদেশ সরকারকে কি করে প্ররোচিত করবে কিংবা অনুপ্রাণিত করবে কিংবা বাধ্য করবে নির্বাচন দেওয়ার জন্য, সেটা তো আমি মনে করি যে বাংলাদেশের একেবারেই আভ্যন্তরীণ বিষয়, কাজে সেই ব্যাপারে ভারতের কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। তবে যেটা আমরা সাধারণত দেখি, শহীদুজ্জামান নিজে আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক, তিনি আমার থেকে এটা নিশ্চয়ই ভালো জানেন, তবে যেটা হলো যে দুই দেশের মধ্যে যে সরকার যখন থাকে, এমনকি এখানে যদি সামরিক সরকারও থাকতো, সেখানে নির্ভর করবে যে ভারত সরকার সেই সরকারের সঙ্গে কিভাবে তাদের সম্পর্ক নির্ণয় করতে চায় সেটা তাদের ব্যাপার। তবে শিরীন শারমিন চৌধুরীকে তো যথেষ্ট গুরুত্ব দিয়েই গ্রহণ করা হয়েছে, অভিষেক অনুষ্ঠানে নিমন্ত্রণও পাঠানো হয়েছিল বাংলাদেশের সরকার প্রধানকে, তিনি যেতে পারেন নাই, শিরীন শারমিন চৌধুরী গেছেন। কাজে আমার মনে হয় যে করিমগঞ্জ থেকে তিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা অবান্তর, তবে আমাদের দেখতে হবে যে বাংলাদেশের সঙ্গে মোদি সরকার সম্পর্কটা উন্নয়নে কি করেন। তিনি আসলে যে কথাটা আমি আগেও বলেছি যে সমস্ত বিষয় নিয়ে দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্যাগুলি রয়ে গেছে সেইটা সমাধান করার জন্য তিনি যেভাবে আশ্বাস দিয়েছেন যে তিনি চেষ্টা করবেন, এখন আমরা দেখতে চাইব যে ভারত এত বড় একটা দেশ এবং আমরা প্রত্যেকেই জানি অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলি রয়ে গেছে, যেহেতু ভারত আমরা মনে করি যে ভারত তার যথাযথ পদক্ষেপগুলি যথাসময়ে নেয়নি বলেই, তো এখন যদি সেটা সেই পক্ষ থেকে নেওয়া হয় আমার মনে হয় যে আমাদের যে বিরোধগুলি রয়ে গেছে সেই বিরোধগুলি আমরা অচিরেই মীমাংসা করতে পারি।
ধন্যবাদ। রয় চৌধুরী, আপনি কিছু যোগ করবেন?
হ্যাঁ, না, আমি ওনার সঙ্গে একেবারেই একমত এই ব্যাপারে যে এটা ভারতের বিষয় নয়, এটা বাংলাদেশের নিজস্ব বিষয় এবং ভারতবর্ষের মধ্যে নিশ্চয়ই কোনো হস্তক্ষেপ করার চেষ্টাও করবে না। ভারতবর্ষ চাইবে যে সরকারই থাকুক তার সঙ্গে ভালো সুসম্পর্ক থাকুক। আমরা দেখে এসেছি যে বাংলাদেশের জন্য ভারতবর্ষের মানুষের মনের মধ্যে একখানা ভালোবাসার জায়গা সবসময় থেকেছে। যখন সম্পর্ক খুব বেশি ভালো ছিল না, শিথিল ছিল বলতে পারেন 1975-এর পরে, তখনও মানুষ থেকে মানুষের সঙ্গে মানুষের যে ভাব ভালোবাসা ছিল সেটা অক্ষুণ্ণ ছিল। একটা 1975 থেকে বলতে পারেন আপনি 2007-08 যতক্ষণ না একটা 1/11 আপনাদের দেশে হয়েছিল, তখন অবধি একটা সম্পর্কের মধ্যে একটা টলমটল ছিল ডেফিনেটলি। তারপরের থেকে যে পিক আপ হয়েছে বলতে পারেন সম্পর্ক, সেটা আগের দিকেই যাচ্ছে এবং সেই আগের হায়াটাসটা মোটামুটি শেষ হয়ে এসছে। যে যে ল্যান্ড বাউন্ডারি ইত্যাদি যা যা প্রবলেমস ছিল আপনি যদি দেখেন সেগুলো এই যে পিরিয়ডের মধ্যে হয়তো ভারতও এগায়নি, বাংলাদেশও সেরকমভাবে এগিয়ে আসেনি, সেই জন্যই হয়তো এত দেরি লেগেছে। কিন্তু এখন যখন কাজ শুরু হয়েছে আমার মনে হয় খুব দ্রুত গতিতে সবকটা চুক্তি তাড়াতাড়ি হয়ে যাবার।
ধন্যবাদ। আপনাকে একজন শ্রোতা লাইনে আছেন, আপনারা শুনছেন প্রতি বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। এই বিষয়ে ফেসবুক ফ্যান পেজ অথবা ইমেইলে প্রশ্ন পাঠান, সরাসরি ফোন করুন 2026193062 এই নম্বরে। ঢাকা থেকে লাইনে আছেন আরেকজন লতা, শাহানা লতা, হ্যালো।
আমার নাম শাহানা লতা, আমি ঢাকা থেকে বলছি। ভারত বাংলাদেশ সম্পর্ক আমার মনে হয় যে আগের চেয়ে ভালো হবে, কারণ দীর্ঘ পারিবারিক যে একটা দেশাসনের একটা ইয়ে ছিল কংগ্রেসে, সেটা থেকে এখন অন্তত ভারত মুক্ত হয়েছে, এটাকে আমি স্বাগত জানাই। আবার জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে ভারতের যে মোদী সরকার এসেছেন, তিনি আগে মানে ক্ষমতা আসবার আগে তিনি কিছু কথা বলছিলেন যেগুলো আমার কাছে খুব আতঙ্কের মনে হয়েছিল, ভয় লাগছে যে ভারতে যদি কখনো এরকম কিছু ঘটে তার প্রতিফলন আমাদের দেশে এসে পড়বে, কারণ এখানে প্রচুর হিন্দু আছে, কিছু হলেই দেখা যায় যে আমাদের এখানে হিন্দু নির্যাতন বেড়ে যায়। তো এটা একটা ব্যাপার। আর আমরা এখন যেটা হচ্ছে যে আমরা আমাদের মানে তিস্তার পানির ইচ্ছার ব্যাপারটা যাচ্ছি, সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারটাতেও আমি মানে ভয় লাগছে যে এটা হয়তো বেড়েও যেতে পারে, কমার পরিবর্তে বেড়েও যেতে পারে, তবে আশাবাদী আমি।
জি ধন্যবাদ। আপনি প্রশ্ন রেখেছেন পানি বন্টন কিংবা সীমান্ত সমস্যার সমাধান কতটুকু করবে এই সরকার, আর ধর্মীয় সংঘাতের সৃষ্টি হবে কিনা এই বিষয়ে। জয়ন্ত চৌধুরী, আমি আপনার কাছেই আসব, কারণ উনি নতুন একটি প্রসঙ্গ টেনেছেন, কংগ্রেসের পারিবারিক শাসন মুক্ত হয়েছে ভারত, এই বিষয়টিতে কি বলবেন?
এটা দুটো পার্টির নীতি, শাসন পারিবারিক শাসন বলাটা একটু মুশকিল। মাঝখানে নরসিমা রাও কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী ছিলেন, তখন নিশ্চয়ই সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবারের কোনো ইয়ে ছিল না, তার আগেও আমরা দেখেছি লাল বাহাদুর শাস্ত্রী থেকেছেন, তো সেটা ঠিক বলা চলবে না। কিন্তু হ্যাঁ, বলতে পারেন যে কংগ্রেস হচ্ছে লেফট অফ সেন্টার আর বিজেপি হচ্ছে রাইট অফ সেন্টার পলিসিজ এর ধরে থাকেন, তো সেই দিক দিয়ে সংঘাতটা এই দুটো পলিসি মধ্যে হয়েছে। উনি আরো দুটো প্রশ্ন করেছেন, আপনি ঠিকই বলেছেন, একটা হচ্ছে তিস্তার পানি বন্টন। আমার মনে হয় তিস্তার পানি বন্টনের যে চুক্তি সেটা এগিয়ে যাবে। তিস্তার পানি এখন আমি এখনো যা দেখা যাচ্ছে যা বাংলাদেশের যা ডিমান্ড তার থেকে বেশি জল এখন বাংলাদেশে এখনো যাচ্ছে। যে গোয়ালডোবা যে জায়গাটা থেকে জলটা মাপা হয় সেই হিসেবে বাংলাদেশে বেশি জল যাচ্ছে। তবে হ্যাঁ, এটা চুক্তি হয়ে গেলে পরে একটা অ্যাসিওরেন্স থাকে বাংলাদেশের জন্য যে এটা পরবর্তীকালে কেউ সেই জলটাকে টেনে নেবে না, সেটা হওয়া দরকার আমার মনে হয়। বর্ডার কিলিং যেটা হয় সেটা গরু পাচারের সঙ্গে, গরু স্মাগলিং বলুন বা ট্রেডিং বলুন যাই বলুন, তার সঙ্গে লিঙ্ক আছে। এটা একটা বড় ইল্লিগাল ব্যবসা বলতে পারেন, যেটাকে হয়তো লিগালাইজ করে দিলে পরে এই প্রবলেমগুলো আমরা যেগুলো দেখছি সেগুলো সামনে আসবে না। এটা বর্ডার হাটের মাধ্যমে যদি গরু বিক্রি করা হয়, গরু বা বাছুর বিক্রি করা হয়, সেটা একটা প্রক্রিয়া হতে পারে। অন্য কোনো প্রক্রিয়াও দুই সরকার নিজেদের মধ্যে ডিসকাস করে করতে পারে, কিন্তু এটা লিগালাইজ করে দিলে পরে, এখন যেহেতু এটা ইল্লিগাল ট্রেড সেই জন্য এটা নিয়ে অনেক রকমের গন্ডগোল, ভাগ বাটোয়ারা অনেক কিছু রয়েছে। তাই জন্যই আমার মনে হয় যেটুকু যা ভায়োলেন্স আমরা দেখতে পাই তার সঙ্গে লিঙ্ক থাকে।
ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল। আমাদের ফেসবুক ফ্যান পেজে এবং ইমেলে বেশ কয়েকজন শ্রোতা প্রশ্ন করেছেন, একজনের প্রশ্ন পড়ছি আমি। হামিম হোসেন মণ্ডল বুলবুল মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে প্রশ্ন করেছেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণে বাংলাদেশের হাসিনা সরকার শঙ্কিত কেন? এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন উনি করেছেন, নম উদয়ে আন্তর্জাতিক মহলে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এত আলোচিত কেন?
ভারত বাংলাদেশ সম্পর্ক এত আলোচিত এই কারণে যে দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, যে ইতিহাসের মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি সবকিছুরই একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং একে অপরকে প্রায় প্রভাবান্বিত করে থাকি আমরা। অতএব এই সম্পর্কটা নিয়ে তো আমার মনে হয় যে যথেষ্ট আলোচনা সবসময়ই থাকবে, থাকাটাই খুব স্বাভাবিক। আর হাসিনা সরকার শঙ্কিত বলে হাসিনা সরকার কোথাও সেটা প্রকাশ করেছেন বলে আমার জানা নেই, তবে বিরোধী দলের কিছু কিছু যে দলীয় যে বক্তব্য এসেছে সেটার মধ্যে দিয়ে তারা বারবার বলার চেষ্টা করেছেন যে হাসিনা সরকার যেহেতু কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং একটা ঐতিহাসিক কারণে অবশ্যই শেখ হাসিনা ব্যক্তিগতভাবেও কংগ্রেসের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়তো বোধ করে থাকেন। সেখানে যারা বিরোধী দলে রয়েছেন তাদের একটা ধারণা যে কংগ্রেস সরকারের বিদায়ের ফলে শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকার হয়তো একটা বেকায়দায় পড়তে পারেন। তবে আমার মনে হয় যে এগুলি এত একটা উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যাপার, সেখানে ব্যক্তিগতভাবে কে ক্ষমতায় এলেন না এলেন সেগুলি কি আসলে এই আধুনিক যুগে সেরকম ভাবে কেউ কাউকে শঙ্কিত করা কিংবা কেউ কাউকে খুব বেশি উল্লসিত হওয়ার কোনো কারণ কি থাকে? কারণ আমার তো মনে হয় যে রাজনীতি সবসময় নির্ভর করবে কিছু নৈতিক কতগুলি বিষয়ের উপরে, সেটাই আমরা বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব সবসময় যে সেইখানে কোনো পরিবর্তন আসছে কিনা। সেই পরিবর্তন হাসিনা সরকারের জন্য শঙ্কিত হওয়ার কারণ আছে কিনা আছে, তার থেকে আমার অনেক বেশি এখানে চিন্তা থাকবে যে বাংলাদেশের মানুষের জন্য এই ধরনের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসতে পারে কিংবা তাদের জীবনে কোনো ইতিবাচক কি নেতিবাচক পরিবর্তন আসবে। কাজে কোন সরকার শঙ্কিত হচ্ছে, কোন সরকার উল্লসিত হচ্ছে সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় হতেই পারে না।
ধন্যবাদ আপনাকে। আমরা প্রফেসর সৈয়দুজ্জামানের কাছে শুনবো আরেকজন শ্রোতার প্রশ্ন নেওয়ার পরে। লাইনে আছেন ডক্টর ওয়াজেদ খান নিউ ইয়র্ক থেকে। হ্যালো।
হ্যালো, আমি ডক্টর ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ, নিউ ইয়র্ক থেকে। আমি মনে করি ভারতের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান নরেন্দ্র মোদী বাংলাদেশ ভারতের মাঝে বিরাজমান দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করবেন। কোন রাজনৈতিক দল নয়, প্রতিবেশী দেশকে একটি রাষ্ট্র হিসেবে তার যে সমান যে মর্যাদা সেই মর্যাদাটুকু তিনি অক্ষুণ্ণ রাখবেন। তাদের সাথে আমাদের পারস্পরিক যে সম্পর্ক সেই মর্যাদাটুকু নিয়ে আমাদের আলোচনায় এগিয়ে আসতে হবে। প্রতিপক্ষ ভাবা বা শত্রু মনোভাবপন্ন হওয়ার কোনো অবকাশ এখানে আছে বলে আমি মনে করি না পররাষ্ট্রনীতির ক্ষেত্রে।
ধন্যবাদ আপনাকে প্রফেসর সৈয়দুজ্জামান। আমরা একদম শেষে চলে এসেছি, আমরা মোটামুটি 30 সেকেন্ডের বক্তব্য আপনার কাছে শুনবো, তারপরে বাকিদের কাছে শুনে শেষ করব। কিছু বলবেন?
হ্যাঁ, একটু বলতে চাই, আমি অবশ্য সুলতানা পাশের বিনীত ভাবে একটু ভিন্নমত পোষণ করি। তাছাড়া জয়ন্ত বাবুর সাথেও ওই ভারতের কোনো রোল থাকবে না এই বিষয়টায় আমি ঠিক একমত হতে পারছি না। কারণ এর একটা কারণ হচ্ছে, দেখেন কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারাই একমাত্র দেশ যে যারা এই ইলেকশনটা এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসাকে সমর্থন দিয়েছিল।
অধ্যাপক শহীদুজ্জামান, সুলতানা কামাল এবং রয় চৌধুরী তিনজনের কাছেই ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।